গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এখন এই যে সময়টা চলছে, এই সময়ে একটা প্যান্ডামিক পরিস্থিতি, একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। এর পাশাপাশি সাম্প্রতিক ইয়াস ঝড় আমাদেরকে অনেক ক্ষতির মুখোমুখি করে ফেলেছে। তো এই যে ইয়াস ঘূর্ণিঝড়ে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে প্রচুর কৃষক বন্ধুদের এবং মৎস্য চাষি ও চিংড়ি চাষি বন্ধুদের ক্ষতি হয়েছে। তো এখন প্রশ্ন হলো, কিভাবে তারা ঘুরে দাঁড়াবেন? তো আজকের আমরা বিষয় রেখেছি উপকূলবর্তী অঞ্চলে মৎস্য ও চিংড়ি চাষিদের ঘুরে দাঁড়ানোর কথা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ রিসার্চ সেন্টারের প্রধান বৈজ্ঞানিক ডক্টর তাপস কুমার ঘোষাল। এই প্রতিষ্ঠানটি ICAR এর অন্তর্গত, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার এর অন্তর্গত। তো আমরা এখন ডক্টর তাপস কুমার ঘোষাল তার সাথে কথা বলে নেব। নমস্কার ডক্টর ঘোষাল।
হ্যাঁ, নমস্কার নমস্কার।
হ্যাঁ, এখন আমরা তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বিশেষ করে এই যে সাম্প্রতিক যে ঝড়টা চলে গেল, তো বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলের যে নদী বাঁধ যেগুলো রয়েছে সেগুলোতে ভাঙন হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, সেটা আমরা সংবাদ মাধ্যমে সবাই দেখেছি বা পড়েছি। তো একটু যদি বলেন যে পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় তো প্রচুর ক্ষতি হয়েছে, তো ঠিক ক্ষতির পরিমাণটা এবং যে মৎস্য চাষি ও চিংড়ি চাষি বন্ধুরা রয়েছেন তাদের ঠিক অবস্থাটা এখন কেমন, যদি একটু বর্ণনা করেন, যেহেতু আপনি একদম সুন্দরবনের সেই প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে কাজ করেন, একটু যদি আমাদের বলেন।
হ্যাঁ, দেখুন, ইয়াস তো ঘূর্ণিঝড়,
হুম
তো তার সঙ্গে আবার আমাদের দোসর হয়েছিল ভরা কোটাল।
হুম
তো এবং ইয়াস এবং ভরা কোটালের এই যে জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাস জানেন যে প্রায় আমরা দেখি যে 8 মিটার থেকে 9 মিটার জলোচ্ছ্বাস হয়েছিল আমাদের সাগরে। এবং তার ফলে পূর্ব মেদিনীপুরের আমাদের যে 19টি ব্লক আছে তার মধ্যে অধিকাংশ ব্লক, যেমন হাথি, রামনগর, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা যে 14টা ব্লক আছে তার মধ্যে প্রায় নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলতলি, রায়দিঘি, গোসাবা বিস্তীর্ণ অঞ্চল, এবং উত্তর চব্বিশ পরগনার কন্দেশখালী ও হাসনাবাদ অঞ্চলের ভেনামি চিংড়ি চাষিরা, ভেড়ি চাষিরা এবং যে অন্যান্য মিষ্টি জলের মাছ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি প্রায় অপূরণীয়। প্রায় আমাদের যদি দেখি যে 7 থেকে 8 হাজার হেক্টর ভেনামি চাষ ক্ষেত্র তাই নষ্ট হয়ে গেছে। সামগ্রিকভাবে প্রায় 15 থেকে 20 হাজার হেক্টর মাছ চাষ এরিয়া ক্ষতিগ্রস্ত, এবং এর ফলে চাষিরা একটা ভয়ঙ্কর একটা অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন, এবং এর ফলে আমাদের প্রায় 1500 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, যেটাও একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে আমাদের নোনা জলের যে চিংড়ি, ভেনামি চিংড়ি এবং বাগদা চিংড়ি সেগুলো কিন্তু বিদেশে আমাদের এক্সপোর্ট হয়, তো এখন চাষিদের প্রায় মাছ ধরে নেওয়ার মতো সময় এসেছিল, সেই সময়ে এই বিপর্যয়, তার ফলে চাষিরা আজ প্রচন্ড বিপদগ্রস্ত।
মানে ঠিক পাকা ধানের মই দেওয়ার মতো অবস্থা, তাই তো?
একদম একদম একদম।
হুম 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 তো আপনি যে এই যে পরিমাণটা বললেন, এটা কি পশ্চিমবঙ্গের নিরিখে নাকি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিরিখে বললেন?
না, এটা এটা যেটা বললাম যে আমাদের কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে রেখেই বললাম, কারণ পশ্চিমবঙ্গ তো 3টে উপকূলবর্তী জেলা,
হ্যাঁ
পূর্ব
হ্যাঁ
মেদিনীপুর,
হুম
দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা।
হুম
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু পূর্ব মেদিনীপুরই, কারণ বিজ্ঞানসম্মত যে ভ্যানামি চাষ সেটা কিন্তু পূর্ব মেদিনীপুরই সবচেয়ে বেশি হয়। তো
আচ্ছা
এটা হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গের অবস্থা।
হুম
এছাড়াও আমাদের যে পার্শ্ববর্তী পাশের পাশের যে স্টেট রাজ্য, যেমন উড়িষ্যা,
হুম
উড়িষ্যারও বেশ কিছু অঞ্চল, বালেশ্বর অঞ্চল এবং আরো কিছু অঞ্চলের যে চিংড়ি
ক্ষতি
চাষি
হয়েছে।
সেটাও চিংড়ি চাষ হয়, সেখানেও কিন্তু একটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আচ্ছা, এই যে ক্ষতি হয়েছে, এর ক্ষতির তো নানা রকমের ধরন রয়েছে, কারণ আমরা কোথাও দেখছি যে গোসাবা অঞ্চলে সেখানকার মানুষের যে শেষ যে বাসস্থানটুকু ছিল সেটাও নেই, বা ধরুন যে ঘোড়ামারা দ্বীপ তার যে শেষ কিছু দাঁড়াবার জায়গাও নেই মানুষের। তো এই যে অবস্থা, শেষ অবস্থা, তো সেখান থেকে মানুষ তো ঘুরে দাঁড়াতে হবে, আমাদের তো থেমে গেলে চলবে না। তো একটু যদি বলেন যে কিভাবে শুরু করতে পারি সেখান থেকে আমরা।
দেখুন, আমাদের তো মূলত আমরা যদি দেখি আমাদের এই যে মাছ চাষ, যদি বলি মাছ চাষ বা চিংড়ি চাষ, সেটা কিন্তু একটা বেশ খরচ সাপেক্ষ, কারণ মাছ চাষ করতে গেলে প্রথমেই বেশ কিছু যন্ত্রপাতি লাগে চিংড়ি চাষ করতে গেলে
হুম হুম
তো, এবং এবং তার খাবার, তার চিংড়ির চারা বাইরে থেকে আসে মিন, সবই কিন্তু বেশ খরচ হবে খুব।
হ্যাঁ, এই বিষয়ে কিন্তু
তো
আপনি আগে আমাদের বলেছেন আমাদের অনুষ্ঠানে যে
একদম একদম
কিভাবে প্রস্তুত হতে হয় কৃষক বন্ধুদের
একদম
মৎস্য
একদম
শিবিরের
একদম
জন্য।
একদম একদম একদম, তো সেটা তো আমরা বলেছি। তো আজকে আমরা এই ক্ষতির দিকটা নিয়ে আলোচনা করব।
হ্যাঁ, একটু
যে
বলুন।
আমাদের মূলত তিন ধরনের ক্ষতি হচ্ছে, যেমন ধরুন কিছু কিছু ভেনামি চিংড়ি চাষিদের পুকুর থেকে পুকুরে জল ঢুকে গেছে, আরো নোনা জল ঢুকে একদম পাহাড় ফাড় প্লাবিত হয়ে চিংড়ি ম্যাক্সিমাম চিংড়ি বাইরে বেরিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশে চলে গেছে। বা অনেকে হয়তো কিছু চিংড়ি আছে কিন্তু পরবর্তীকালে জল জলের জলের কোয়ালিটি জল খারাপ হয়ে চিংড়ি মারা যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ
এবং শুধু শুধু চিংড়ি নয়, চিংড়ির সাথে চিংড়ি চাষ করতে গেলে যেমন আনুষঙ্গিক যন্ত্রপাতি লাগে, যেমন হচ্ছে পাম্প, এরেটার মেশিন, তাদের খাবার, চুন, এইসব যেগুলো লাগে সেগুলো কিন্তু জলে পুরো ভেসে চলে গেছে। আমরা প্রায় অনেক ভিডিও দেখেছি যেগুলো দেখছি যে চাষিরা কিভাবে মানে জলকে আটকানোর চেষ্টা করছে। তো এইভাবে আমাদের চিংড়ি চাষিদের ক্ষতি হয়েছে। আর এদিকে মিষ্টি জলের যারা চাষ করে, সাদা মাছের চাষ করে, তাদের সেই মিষ্টি জলের পুকুরে কিন্তু নোনা জল ঢুকে গেছে, সমুদ্রের নোনা জল। এবং এই সময় আমরা জানি যে সমুদ্রের নোনা জলের যে লবণাক্ততার ফাঁক খুব বেশি, কারণ এরকম ভাবে বৃষ্টি এখনো শুরু হয়নি। তো সেই নোনা জল ঢুকিয়ে যেখানে 8-10 PPT বা 12 PPT 15 PPT স্যালিনিটি হয়ে গেছে জলের, সেই জলে কিন্তু মিষ্টি জলের যে মাছ, রুই, কাতলা, মৃগেল বা
সেগুলো মারা
ভাটা,
যাচ্ছে।
সেইগুলো কিন্তু একদম মারা যাচ্ছে। কাজেই সেই সেই চাষিরাও কিন্তু আজকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।
এবং এই মুহূর্তে সেখানকার পরিবেশটা কিন্তু বেশ দুর্গন্ধযুক্ত হয়ে উঠেছে, মানে মাছ পচে
একদম
গেছে,
একদম
হ্যাঁ, কোথাও
একদম একদম
গবাদি প্রাণী হয়তো মারা গেছে, মানে
হম
এটা
হম হম
খুবই একটা
অবশ্যই
খারাপ
অবশ্যই
একটা পরিস্থিতি চলছে।
অবশ্যই
এর
অবশ্যই
মধ্য দিয়ে আমাদের কিন্তু ঘুরে দাঁড়ানোর কথা আমাদের শুনতে হবে এবং শিখতে হবে প্রত্যেকটাই, তাই তো?
অবশ্যই অবশ্যই।
হ্যাঁ,
তো
একটু যদি
এক্ষেত্রে
বলেন।
আমরা যদি বলি যে চিংড়ি চাষি, যদি চিংড়ি চাষি তার যদি দেখে যে পুকুরে এখন অবশ্যই দেখতে হবে, জাল টেনে দেখতে হবে যে চিংড়ি মাছগুলো আছে কিনা, সে তো দেখে বুঝতে পারবে না। যদি মনে হয় যে আমার মাছ আছে, 30 থেকে 50 মাছ আছে, তবে আর যদি হয়তো 1 মাস বা 1.5 মাস আরো যদি কালচারটা সে চালিয়ে নিয়ে যেতে পারে চাষটা, তাহলে কিন্তু সে হয়তো সেই ফসলটা একটা উত্তোলন করতে পারবে 1-1.5 মাস পরে। এবং সেই ফসল উত্তোলন করার পরেও কিন্তু আবার এখন সুযোগ আছে, সম্ভাবনা আছে। কারণ আজকে ধরুন আমাদের মোটামুটি জুন মাস, তো আমরা চিংড়ি চাষ যেহেতু 4 মাসের চাষ, 4-5 মাস, তাহলে আর একটা আমি কিন্তু ক্রপ একটা চাষ কিন্তু আমরা করে নিতে পারবো। তাই জন্য চাষিকে ভাবতে হবে যে তার যে চাষটা আছে যদি থাকে সেটাকে আর কিছুদিন কন্টিনিউ করে, তারপরে খুব তাড়াতাড়ি করে পুকুর প্রস্তুতি করে আবার নতুন চাষ শুরু করতে হবে। আর যাদের গেছে সম্পূর্ণ, যে হয়তো রোগে মারা গেছে বা আমাদের পুকুর থেকে চিংড়ি ভেসে চলে গেছে, তাদের কিন্তু আবার পুনরায় ঘুরে দাঁড়াতে হবে, নতুন করে পুকুর প্রস্তুতি করে চাষ করতে হবে। তবে এই প্রসঙ্গে বলা ভালো যে চিংড়ি চাষটা যেহেতু একটা আর্থিক, একটা প্রচন্ড ভাবে অর্থনৈতিক সঙ্গে যুক্ত, যাদের আমার খুব সব মানে মনে হয় যারা প্রান্তিক এবং ক্ষুদ্র চাষি আছে, তাদের কি ঘুরে দাঁড়ানো, নতুন করে শুরু করাও কিন্তু একটা বেশ
খুব
কষ্ট
কঠিন
সাপেক্ষ
ব্যাপার,
এবং ব্যয় সাপেক্ষ খুব কঠিন ব্যাপার,
কঠিন
কিন্তু তা
ব্যাপার।
সত্ত্বেও আমাদের তো করতেই হবে, কিছু ভাবে করতেই হবে।
আচ্ছা, এই জায়গায় যদি কোনো ইন্স্যুরেন্স এর কোনো ব্যবস্থা তাদের জন্য করা হয়, বা যদি কোনো সরকারি উদ্যোগে কোনো কিছু ব্যবস্থা করা হয়, সেটা কেমন বলে মনে করেন আপনি?
দেখুন আমাদের তো চিংড়ি চাষে ইন্স্যুরেন্স সেরকম ভাবে এখনো কিন্তু জনপ্রিয় হয়নি, কারণ যদিও ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির একটা ইন্স্যুরেন্স আছে, কিন্তু এখানে চিংড়ি চাষ যেহেতু খুব অর্থনৈতিক ভাবে খুব মানে খরচ সাপেক্ষ এবং সেখানে অর্থনৈতিক উপার্জনটাও বেশি, তাই এখনো পর্যন্ত চিংড়ি চাষিদের যদি কোনো ক্ষতি হয় প্রাকৃতিক দুর্যোগে, সেখানে কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন রকম টালবাহানা করে তাদের ইন্স্যুরেন্স পেমেন্ট করার জন্য। এছাড়াও কি যেটা হয়েছে, যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ক্রপ লস হলো, ক্রপ লস পর্যন্ত কিন্তু তারা ক্রপ লস যখন আমার চাষটা ক্ষতি হলো, চাষ ক্ষতি পর্যন্ত কিন্তু তারা যা যা আপনার ধরুন খরচ খরচা হয়েছে, ইনপুট যে খরচ খরচা হয়েছে সেইগুলোর উপর ইন্স্যুরেন্স কিন্তু কাভারেজ দেয়। কিন্তু তারা যে টোটাল যে আমরা আমার যে ক্রপটা লস হয়ে গেল, যেটা উৎপাদন হতো বায়োমাসটা, সেটাতে কিন্তু কেউ ইন্স্যুরেন্স দেয় না। এবং এই ক্রপ ইন্স্যুরেন্স এর যে সিম্প ইন্স্যুরেন্স বা মাছের ইন্স্যুরেন্স এর যে প্রিমিয়াম সেটাও খুব বেশি, কাজে এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে ইন্স্যুরেন্স কিন্তু জনপ্রিয় হয়নি। যদিও আমাদের ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে যাতে করে এই সমস্ত চিংড়ি চাষিদের এবং মাছ চাষিদের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে ইন্স্যুরেন্স এর আওতায় আনা যায়, এখনো পর্যন্ত কিন্তু সেরকম ভাবে ইন্স্যুরেন্স এর ব্যবস্থা খুব একটা ভালো নয়।
আচ্ছা, সরকারি উদ্যোগে কি কি ব্যবস্থা করা যায় বলে আপনি মনে করেন?
দেখুন যে যে ধরনের ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো অপূরণীয়, কারণ কোনো কোনোভাবেই আমি মনে করি যে কোনো পরিকল্পনার মধ্যে এই কোনো রকম পরিকল্পনা করে এই ক্ষতিপূরণ
করা
অসম্ভব
সম্ভব নয়, তাই তো?
অসম্ভব অসম্ভব অসম্ভব। তবে তবে আমরা যেটা মনে করি যে যদি যারা বিদ্যুৎ ইউজ করেন আমাদের চাষ ক্ষেত্রে, তাদের বিদ্যুতের ক্ষেত্রে কিছু অনুদান, বা যাদের একটু ইয়ে আছে ব্যাংকের, যদি কম সুদে এটা যদি ব্যাংক থেকে যদি তারা যদি আবার কিছু
একটা
পয়সা লোন
সাপোর্ট
নিয়ে
দেওয়া যায়, তাই তো?
সাপোর্ট 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 দেওয়া যায়, এবং তাছাড়াও কিছু আর্থিক ক্ষতিপূরণ যদি ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো তারা একটা মোরাল সাপোর্ট পাবে, এবং তার ফলে হয়তো চিংড়ি চাষিরা বা মাছ চাষিরা আবার ঘুরে দাঁড়াতে পারবে, এটাই আমার মনে হয়।
হুম 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 কারণ যে কোনো ভাবেই হোক, যদি সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষজন যারা
অবশ্যই
চাষবাস করছেন
অবশ্যই
বা চিংড়ি
অবশ্যই
চাষ করছেন, তারা যদি ঘুরে দাঁড়াতে পারেন, তবেই তো কলকাতার বাজারে সেই জিনিসটার
অবশ্যই
চাহিদাটা মিটবে, কারণ আমরা এখন
অবশ্যই
দেখছি
অবশ্যই
তার। হ্যাঁ, তো
হ্যাঁ, তো
যে কোনো
এই যে
মূল্যেই হোক সেটাকে করতে হবে, তাই তো? এটা আপনি
করতে হবে
বলছেন।
করতে হবে অবশ্যই অবশ্যই।
হুম হুম
এবং এই প্রসঙ্গে যদি বলি যে আবার নতুন করে চাষ করতে গেলে
হ্যাঁ
দু একটা কথা বলে রাখা দরকার
হ্যাঁ বলুন।
চাষিদের নেতাচ্ছে, যদি পুকুরে মনে হয় যে আমাদের চিংড়ি চাষের পুকুরে বা মাছ চাষের পুকুরে প্রচুর আবর্জনা ঢুকে গেছে,
হুম
তবে সেই আবর্জনা গুলো কিন্তু তাকে কিন্তু সরিয়ে ফেলতে হবে, মুক্ত করতে হবে, জাল টেনে হোক বা যেভাবে হোক কোনো আবর্জনা গুলোকে বার করে দিতে হবে।
হুম
এবং এখন যে দেখা হচ্ছে যে পুকুর গুলো প্রায় ভরে গেছে, সব কানায় কানায় ভরে গেছে, তো তো তার জন্য আবার এই পুকুরের জল একটু প্রায় পাঁচ
আচ্ছা
থেকে ছ ফুট
আচ্ছা আচ্ছা
গভীরতা করে নিতে হবে।
হুম
আর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, এখন এই জল ঢোকার ফলে
হুম
এবং বিভিন্ন আবর্জনার ফলে পুকুরের যে পিএইচ,
হুম
জলের যে পিএইচ, অম্লত্ব ক্ষারত্ব,
হুম
সেটা কিন্তু প্রায় কিন্তু কমে যায়, পিএইচটা কমে যায়। এবং যেটা
হুম
আমরা জানি যে এই চিংড়ি চাষের ক্ষেত্রে বা মাছ চাষের ক্ষেত্রে পুকুরের জলের আদর্শ পিএইচ হচ্ছে 7.5 থেকে 8.5, অর্থাৎ হালকা ক্ষারীয়, 7.5 থেকে 8.5। তো কাজেই যদি পিএইচটা আমাকে দেখে নিতে হবে পিএইচ পেপার দিয়ে বা যন্ত্র দিয়ে, পিএইচ যদি 7-এর কম হয়ে যায় তাহলে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে চাষিদেরকে প্রতি 1,000 বর্গমিটার পুকুর এরিয়ার জন্য 10 থেকে 12 কেজি কলিচুন আগের দিন একটু ভিজিয়ে রাখতে হবে চুনটা, কারণ কলিচুন জলে সঙ্গে সঙ্গে ভিজালে একটু গরম হয়ে যায়। আগের দিন কলিচুন ভিজিয়ে এটা পরের দিন প্রয়োগ করতে হবে পুকুরে সকালবেলায়, এবং তার সঙ্গে একটু পটাশ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা বলি, সেটা প্রায় 300 থেকে 400 গ্রাম প্রতি বর্গ মিটারে, প্রতি 1,000 স্কোয়ার মিটার পুকুরের জন্য 300 থেকে 400 গ্রাম পটাশ কিন্তু চুন এবং পটাশ এই বালির সঙ্গে মিশিয়ে কিন্তু পুকুরে ভালো করে ছড়াতে হবে। আর যদি মনে হয় যে পুকুরের জলে একটু গ্যাস হচ্ছে, কিছু আবর্জনা রয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন যে গ্যাসের ওষুধ পাওয়া যায় সেই পুকুরের মধ্যে কিন্তু আমাদের সেই গ্যাসের ওষুধও আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং এইভাবে কিন্তু পুকুরকে একটুখানি প্রস্তুতি করে নিয়ে তাদের কিন্তু পরবর্তী কালচারটা একটু কন্টিনিউ করতে হবে।
যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের জন্য একবার জানিয়ে রাখি, আজকের আমাদের বিষয় উপকূলবর্তী অঞ্চলে মৎস্য ও চিংড়ি চাষীদের ঘুরে দাঁড়ানোর কথা। এ বিষয়ে আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন কাকদ্বীপ রিসার্চ সেন্টারের প্রধান বৈজ্ঞানিক ডক্টর তাপস কুমার ঘোষাল। ডক্টর ঘোষাল, যদি একটু আমাদের বলেন যে সুন্দরবনের ওই যে ইয়াসের সময় যে ঘটনাটি ঘটছিল, ওই সময় তো আপনারা ওখানেই ছিলেন, তো
অবশ্যই অবশ্যই,
তখনকার ঘটনা নিজের চোখে যেটা দেখলেন, যদি একটু
একদম
আমাদের
একদম
সঙ্গে শেয়ার করেন, আমাদের শ্রোতা বন্ধুরা
একদম
শুনবেন।
একদম।
হ্যাঁ
আমার যে রিসার্চ সেন্টার
হ্যাঁ
সেটাও কিন্তু একদম মানে সুন্দরবনে কাকদ্বীপ অঞ্চলে
হ্যাঁ
আমাদের মুড়িগঙ্গা নদীর পাড়ে কিন্তু আমাদের অবস্থিত।
হুম
এবং আমরা দেখলাম যে সকাল প্রায় 8টার সময় আমরা ভাবলাম
হুম
জোয়ার জোয়ার আসছে, যদিও একটা কথা বলে রাখি যে এখানে ঘূর্ণি ঝড়ের যে প্রকোপ আমরা যেটা শুনেছিলাম যে ঝড়ের প্রকোপ হবে, ঝড়ের খুব গতিবেগ হবে, সেটা কিন্তু সেরকম ভাবে পরিলক্ষিত হয়নি। এবং তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু ঝড়ের ঝড়ের
হুম
জন্য যেগুলো করা হয় যে চলো মেশিন পত্র সব ঠিকঠাক করে গুছিয়ে রাখা এবং সেগুলোকে ভালো করে বেঁধে রাখা, এইগুলো সব করা হয়েছিল যাতে করে ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। হ্যাঁ,
আচ্ছা
কিন্তু
আচ্ছা
হয়ে গেল অন্য জিনিস, হয়ে গেল কি, আমরা দেখলাম যে 8টা সকাল 7:45 কাকদ্বীপে বলছি আমি,
হ্যাঁ
সকাল 7:45 আস্তে আস্তে জোয়ারের জল বাড়তে শুরু করলো। আমরা দেখলাম যে আমাদের পুকুরগুলো আস্তে 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 বোধ হয় জোয়ারের জল আমাদের ঢুকবে মনে হলো পুকুরে
হুম
বান ছাপিয়ে, কারণ এর আগেও এরকম অভিজ্ঞতা হয়েছে বছরে ভরা কাটানোর সময় জল বাড়ে,
হুম
কিন্তু আস্তে আস্তে দেখলাম প্রায় মিনিট মানে 5-10 মিনিটের মধ্যে সেই জল যেন একদম হু হু করে একদম 5-6 ফুট বেড়ে গেল, পুকুর সব প্লাবিত হয়ে গেল। আমাদের যে বিল্ডিং এর নিচে যে ল্যাবরেটরি আছে সেই
হুম
ল্যাবরেটরির মধ্যে যত দামি দামি ইনস্ট্রুমেন্ট সব জলে ভাসতে লাগলো, ফ্রিজ আমাদের জলে ভাসতে লাগলো, আমাদের ফার্মের যত উপকরণ আছে সব জলে ভেসে বেড়ে চলে লাগলো। এবং এটা কিন্তু মানে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই জলটা কিন্তু আমাদের 4-5 ফুট 6 ফুট জল কিন্তু বেড়ে গেল, এবং তখন কিন্তু কোনোভাবেই এইগুলো কিন্তু কোনো কিছু উদ্ধার করা গেল না, এগুলো সব জলে ভাসিয়ে নিয়ে চলে গেল।
আচ্ছা,
কাজে
আপনাদের ফার্মেও প্রচুর চাষবাস হয় এই সময়?
আমাদের ফার্মেও আমরা ভেড়ামি চাষ করি, এবং আমাদের সবটাই তো পরীক্ষামূলক ভাবে চাষিদেরকে যাতে করে বিভিন্ন রকম পরীক্ষামূলক ভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, যাতে করে চাষিদেরকে নতুন নতুন প্রযুক্তি দেওয়া যায়, তার জন্য কিন্তু আমরা শুধু ভেনামি চিংড়ি না, আমরা যে কোনো ভেনামি চিংড়ি, বাগদা চিংড়ি বলুন, ইভেন ইলিশ মাছ, তাছাড়া অন্যান্য ভেটকি মাছ, সব ধরনের চাষ হয় যেগুলো নোনা জলের চাষের সঙ্গে যুক্ত। আমাদেরও ফার্মের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, মাছ সব ভেসে চলে গেছে। কাজেই বুঝতে পারছেন যে চাষিদের তো আরো অবস্থা খুবই খারাপ। আমাদের সরকারি পরিষেবার মধ্যে অনেক ভালো ব্যবস্থা, তারপর তো আমরা কাজ করি, চাষিরা আরো আরো নিজের প্রচেষ্টায় আরো সমুদ্রের মানে একদম পাড়ে তারা ফার্ম করে, তাদের অবস্থা তো আরো খারাপ।
তারা প্রচন্ড লড়াই করেই বড় হচ্ছে।
প্রচন্ড প্রচন্ড লড়াই করে বড় হচ্ছে। তবে একটা ভালো খবর যে যাই হোক, চাষিরা কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারবে। কারণ হচ্ছে কি, ধরুন এখনো 5-6 মাস সময় আছে একটা হাতে, এটা যদি এটা একটা লস হয়েছে, কিন্তু যেহেতু এটা ভেনামি চিংড়ি আর চাষটা 4 মাসের 5 মাসের চাষ, কাজেই চাষিরা যদি এখন আবার নতুন করে পুকুরের জলকে শোধন করে, ব্লিচিং পাউডার দিয়ে শোধন করে, এবং তার সঙ্গে যে জীবাণুনাশক যেমন পটাসিয়াম পারফর্মেট বা পভিডন আয়োডিন দিয়ে জলটা শোধন করে নিতে হবে, দিয়ে আবার যদি আমরা যেমন বলেছিলাম আগের প্রোগ্রামে যে পিসিআর মুক্ত মিন এর মাঠে চারা আছে, সেই চারা আবার নতুন করে মজুত করে কিন্তু আবার একটা চাষ কিন্তু করে নিতে পারবেন। তবে তার জন্য কিন্তু আমাদের সবাইকে তাদের চাষিদের পাশে থাকতে হবে, তাদেরকে একটা নৈতিক সাপোর্ট দিতে হবে। এবং আমি অনুরোধ করবো যারা আমাদের বিভিন্ন রকম ডিলার আছেন, যারা যারা সিড সাপ্লাই করে, যারা ফিড সাপ্লাই করে, তারাও নিশ্চয়ই চাষিদের দিক থেকে দেখবেন, চাষিরা যাতে করে আবার নতুন করে চাষ শুরু করতে পারে, এই দিক থেকে কিন্তু আমাদের প্রত্যেকেরই দেখা দরকার আছে।
ঠিক, আমরা সেদিনের কথাটা যদি বলি, যে মুহূর্তে জল ঢুকছিল ধরুন জি প্লট বা এল প্লট অঞ্চলে, শ্রীধরনগর
হুম হুম
অঞ্চলে নদী বাঁধে,
একদম
দেখলাম যে বিভিন্ন মানুষজন, কৃষক বন্ধুরা আমাদেরকে ফোন করছেন, তাদের একটা কান্না কান্না গলায় তারা বলছেন, হ্যাঁ, যে তাদের যে মিষ্টি জলের পুকুর সেখানেও নোনা জল ঢুকে
অবশ্য
যাচ্ছে।
অবশ্য অবশ্য
তাহলে তাদের যে
অবশ্য
শেষ
অবশ্য
সম্বল ছিল, যে সেই মাছটুকু ভরসা
অবশ্যই
ছিল, হ্যাঁ,
হুম হুম
এগুলো শুনতে খুব খারাপ লাগছিল, কিন্তু এটা বাস্তব সত্য। তো
হুম
এই জায়গায়
অবশ্যই
দাঁড়িয়ে যে নোনা জল ঢুকে গেছে, ধরুন যে এখনো তো অনেক জায়গায় জল নামেনি সেভাবে,
না
তো সেই সমস্ত নোনা জলে যদি একটা বিশাল পরিমাণে মাছ চাষ করা যায় সরকারি উদ্যোগে, এবং সেই মাছটা
অবশ্যই
প্রত্যেকেই সেটা ব্যবহার করবে, যেহেতু এই যে সময়টা
অবশ্যই
চলছে আগামী 1 বছর তো সেটা খুব সমস্যার মধ্যে যাবে, তো যদি একটু
অবশ্যই
ভাবেন এইভাবে যে
তো যেটা
একসঙ্গে
যেটা
অনেকগুলি, হ্যাঁ বলুন।
যেটা মিষ্টি জল আপনি বললেন,
হুম
মিষ্টি জলের মাছ তো
হুম
আমাদের এখানে যেমন নোনা জলের মাছ চাষ হয়, চিংড়ি চাষ হয়, মাছ
হুম
চাষ হয়, তার সঙ্গে সাথে মিষ্টি জলের মাছও কিন্তু আমরা বাঙালিরা সবাই তো মিষ্টি জলের মাছ খেতে অভ্যস্ত।
হুম
প্রত্যেক পরিবারই আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে, উত্তর চব্বিশ পরগনা অঞ্চলে প্রত্যেক পরিবারেই কিন্তু একটা দুটো করে পুকুর থাকে, হোমস্টেড পন বলি আমরা, বাড়ির বাড়ির পাশেই একটা করে পুকুর, ছোট পুকুর কিন্তু একটা করে পুকুর, এবং সেই পুকুরে কিন্তু প্রত্যেকেই মাছ চাষ করে। তো সেই সব পুকুর গুলো কিন্তু বাড়ির গৃহস্থলের কাজে ইউজ হয়, যেমন তাদের বাসন ধোয়া থেকে, স্নান করা থেকে, সবকিছু কাজেই কিন্তু সেই পুকুর গুলো তারা কিন্তু ব্যবহার করে। এছাড়া তো মাছ থাকে, এবং সেই মাছ ধরে তারা কিছু পুকুরে বাজারে বিক্রিও করে, নিজেদের আবার পারিবারিক যে খাবার বাচ্চাদের, এটা খুব নিউট্রিশনারি, পুষ্টিগত ভাবেও খুব একটা তাদের বাড়িতে একটা হেল্প করে মাছটা। তো সেই ক্ষেত্রে কিন্তু এই পুকুরের জলগুলোতে নোনা মাছ, নোনা জল ঢুকে যাওয়ার ফলে কিন্তু সঙ্গে সঙ্গে সব মাছ প্রায় 1-2 দিনের মধ্যে সব মাছ মারা গেছে। কারণ নোনা জলটা এখানে যে এখন যেটা নোনা জল, তাদের নবরক্তের পরিমাণ খুবই বেশি, সেই জল সহ্য করার মতো মিষ্টি জলের মাছের ক্ষমতা নেই। তো কাজেই আমি চাষিবাদের বলবো যে তাদের খুব ক্ষতি হয়েছে, এই মাছগুলো তারা দুর্গন্ধ হয়েছে, সেই মাছগুলো তারা এখন হয়তো এখন সব মাছ হয়তো তারা ফেলে দিয়েছে, এবং তারা মাছ মাছগুলোকে একটা মাটির মধ্যে পুঁতে হয়তো নষ্টও করে দিয়েছে অনেক মাছ। তো কারণ এই মাছ, এই সব পচা মাছ 2-4 দিন পরে খেলে তাদের শরীরেরও ক্ষতি হবে, বাজারে বিক্রি করা এগুলো উচিত না। তো সেক্ষেত্রে তারা মাছগুলোর ব্যবস্থা করেছে, কিন্তু এক্ষেত্রে তারা আবার জলটাকে একটুখানি ওই গ্যাসের ওষুধ বা একটু ক্লিনার দিয়ে পরিষ্কার করে কিন্তু তারা তারপরে কিন্তু এই পুকুরে কিন্তু তারা কিন্তু মিশ্র নোনা জলের চাষ, যেমন হচ্ছে ধরুন নোনা জল ঢুকে গেছে, এখন তো নোনা জল বার করতেও পারবে না তাদের কষ্ট সাপেক্ষ, সেক্ষেত্রে এইসব অঞ্চলে কিন্তু আমাদের বাগদা চিংড়ি চারা বা তার সঙ্গে আমাদের যে মিশ্র নোনা জলের অন্যান্য মাছ যেমন পার্শে, ভাঙন, এইসব মাছ কিন্তু তারা কিন্তু চাষ করতে পারে। এছাড়া নোনা ট্যাংরা, এখন আমি দেখলাম যে নোনা ট্যাংরা সিড এখন পাওয়া যাচ্ছে, প্রাকৃতিক চারা পাওয়া যাচ্ছে, এই নোনা ট্যাংরাও কিন্তু তারা চাষ করতে পারে। কারণ নোনা ট্যাংরাও দেখেছি আমরা 5-6 মাস চাষ করলে প্রায় আমাদের 50-60 গ্রাম করে ওজন হয়, এবং কিন্তু সেখান থেকে প্রায় 400-500 টাকা কেজি দরে কিন্তু এই ট্যাংরা একটা বাজারে বিক্রি হয়। কাজে আমি বলবো যে এইসব পুকুর গুলোতে এখন জল বার করে সেই সময় নষ্ট না করে যদি তারা এইসব পায় নোনা জলের চারা, বাগদা বা অন্যান্য মাছ, মিশ্র মাছ, হ্যাঁ, যেগুলো কম্পার্টেবল, অর্থাৎ যেটা একে অপরকে খাবে না, সেই ধরনের মাছ চারা পেয়ে তারা কিন্তু এখন কিন্তু একটা ছোট খাটো একটা কালচার করে নিতে পারে। 4-5 মাসের জন্য একটা কালচার করলে আমার মনে হয় তাদের ক্ষেত্রে লাভজনক হবে। এবং আমরা জানেন যে নোনা জলের প্রত্যেকটা মাছ তাদের একটা দাম বেশি, বাজারে মূল্য বেশি, তো সেইটা একটা সম্ভাবনা আছে, সেটা কিন্তু চাষিরা করতে পারে, চেষ্টা করতে পারে।
ঠিক ঠিক এখন তো মানে চাষবাসের ধরনটা একটু অন্যরকমের হয়ে গেছে, ঠিক কৃষক
হ্যাঁ
বন্ধুরা
হ্যাঁ
কিভাবে শুরু করবেন আর কোনটা করবেন না সেটা বুঝতে একটু অসুবিধা হয়। তো আমরা আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি, তারা যদি চান হাতের কাছে কাগজ কলমে প্রস্তুত থাকতে পারেন, আমরা কিন্তু আপনাদের যে ফোন নাম্বারটা শেষে বলে দেব। হ্যাঁ, তো তার আগে একটু আমরা একটু বলে নিই যে এই যে ক্ষতিটা হয়েছে এটা তো পূরণ করার বিষয় নয়, আর আমরাও তো অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। তো যদি একটু সংক্ষেপে একটু বলে দেন যে উপকূলবর্তী অঞ্চলের এই সময়ের যে সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রথমে নিজেদেরকে বাঁচাতে হবে সুন্দরভাবে, তারপরে আস্তে
অবশ্যই
আস্তে চাষবাসের দিকে নামতে হবে, তাই তো?
তাদের প্রথমে নিজেদের স্বার্থ, কারণ হচ্ছে আমরা এখনো দেখছি
হুম
অধিকাংশ জায়গায় যে ভালো যে খাবার জল, ড্রিঙ্কিং ওয়াটার, সেই জলের এখনো ব্যবস্থা নেই। অধিকাংশ জায়গায় দুর্গন্ধ,
হুম
এখনো যে এই জলের সঙ্গে যে পচা পা পাঁক
হুম
যেটা চলে এসছে, সেই পাঁককে কিন্তু সারার মতো ওয়াশ করার মতো জল জল নেই। যেটাকে আমরা পাঁক পাঁক গুলোকে বা নোংরা যেগুলো আবর্জনা এসছে
হুম
সেগুলোকে আবার ওয়াশ করার মতো যে জল দরকার, সেই জল কিন্তু এখন আর সেখানে নেই। তাছাড়া তাদের যে যেটুকু মিনিমাম গৃহস্থলের জিনিস, যেমন হচ্ছে পাম্প সেট, ছোট ছোট পাম্প সেট, প্রত্যেক চাষির ঘরে একটা করে পাম্প
হুম
সেট থাকে, এই সব জিনিস কিন্তু একদম নোনা জলের পয় ধুয়ে নিয়ে চলে গেছে।
হুম
আর না হলে যেটা আছেও সেটা কিন্তু একদম ক্ষতিগ্রস্ত এবং এখন সেটা চালানোর মতো জায়গায় নেই। কাজেই সে জায়গায় চাষিদেরকে কিন্তু নিজেদের স্বাস্থ্যটা কিন্তু প্রথমেই খেয়াল রাখতে হবে, স্বাস্থ্য খেয়াল রাখতে হবে। তবে খুব আনন্দের খবর আমরা দেখছি যে
হুম
বিভিন্ন যে আমাদের সংস্থা, সরকারি সংস্থা, আমাদের এনজিও গুলো, তারা কিন্তু মানুষদের এই দুঃস্থ
হ্যাঁ হ্যাঁ
দুর্গত মানুষদের পাশে কিন্তু আসছেন,
হুম হুম হুম
তাদেরকে মানে খাবার, এক লিস্ট খাবার এবং মিষ্টি জল, ক্ষীরে মুড়ি এসব বিতরণ করছেন।
এটা
প্রচুর
কিন্তু খুব আশার
পরিমাণে
কথা বলেছেন,
মানুষের,
খুব
অবশ্যই মানুষের কাছে
আনন্দের
আসেন
কথা এটা। হুম
অবশ্যই। তা প্রথমে আমি মনে করি তাদের স্বার্থ,
হুম
এবং
হুম
তারপরেই হচ্ছে আবার নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর লড়াই,
হুম
যেটা আমরা বিগত দিনেও দেখেছি, আমফান গেছে,
হুম
আইলা গেছে,
হুম
আমাদের চাষিরা কিন্তু সবেতেই ঘুরে দাঁড়িয়েছেন,
হুম
এবং
হুম
আমাদের যে পাতে মাছ বা আমাদের যে খাদ্যের যোগান তারা কিন্তু
হুম
করে যাচ্ছেন। তো এই জন্য
হুম
কিন্তু আমরা সবসময় চাষিদের পাশে আছি। তো আমি
হুম
সবাইকে অনুরোধ করবো, সাধারণ মানুষ থেকে সমস্ত সমস্ত স্তরের যারা মানুষজন আছেন, তারা যাতে চাষিদেরকে মোরাল সাপোর্ট, নৈতিক মোরাল সাপোর্ট দেন, তাদের
হুম
পাশে দাঁড়ান, এবং
হুম
আমরাও এই গবেষণা কেন্দ্র থেকে মাছ চাষিদের এবং অন্যান্য যে সরকারি দপ্তর আছে, যেমন
হুম
আমাদের ব্লকে মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন, আমাদের এফিও সাহেব আছেন, এবং
হুম
আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের আছেন, আমাদের প্রাণী পালন ডিপার্টমেন্টের জন্য আমাদের প্রতিটি ব্লকে ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার আছেন, ভেটেরিনারি ডক্টররা আছেন,
হুম
সবাই একটার সঙ্গে এখন চাষিরা যেন পরামর্শ করেন। কারণ সব চাষই ক্ষতিগ্রস্ত, সবজি চাষও ক্ষতিগ্রস্ত, তাদের প্রাণীরাও অনেক বিপদসংকুল অবস্থায় আছে, মাছ চাষ তো আলোচনা করলাম।
হুম
কাজেই এসব ব্যাপারে যদি তাদের কোনো রকম কোনো প্রয়োজন হয়, তারা আমাদের সরকারি দপ্তর গুলো আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। তো
হুম
এইভাবে আমরা আশা করবো যে সবাই নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন, এবং মাছ চাষের ব্যাপারে যা কিছু মানে আমাদের সহযোগিতা লাগবে বা যে কিছু টেকনিক্যাল নলেজ লাগবে,
হুম
সেগুলো কিন্তু তারা আমাদের সঙ্গে ফোন করে কিন্তু আমরা তাদেরকে একজন আমরা সব আশা করি আমরা সাহায্য করতে পারবো।
ঠিক আছে, আপনাদের যদি একটু ফোন নাম্বারটা এই সুযোগে দিয়ে দেন।
আমাদের আমাদের অফিস তো কাকদ্বীপে,
হুম
এটাকে আমাদের সেন্ট্রাল ফিশারি বলে, কিন্তু কাকদ্বীপ রিসার্চ সেন্টার নাম।
হুম
তো যাই হোক, আমাদের অফিসের ফোন নাম্বার হচ্ছে 03-210-255072। আমি ইংরাজিতে একটু বলে নিই,
হুম
03-210-255072, 03-210-255072। বা কেউ যদি মেল করতে চান
হুম
তাহলে আমরা মেল করতে পারেন KRC কাকদ্বীপ, KAKDWIP @gmail.com, KRC কাকদ্বীপ @gmail.com। এই মেলে আপনারা মেল করতে পারেন, এবং আমরা আমরা চেষ্টা করব যাতে করে চাষিদের পাশে দাঁড়ানো যায়, এবং মাছ চাষি এবং চিংড়ি চাষি যারা আছেন তাদেরকে
যদি আপনার
সাহায্য
মোবাইল
করার জন্য।
নাম্বারটা দেওয়া সম্ভব হয়।
হ্যাঁ, আমার মোবাইল নাম্বার 9434567129। আর আবার বলে দিই,
হুম
9434
হুম
567129।
আপনি আমাদের সঙ্গে অনেকক্ষণ এই বিষয়ে কথা বললেন, আর একটা বিষয়ে ছোট্ট করে আমি জানতে চাইবো যে
অবশ্যই
এই
অবশ্যই,
যে ঘূর্ণিঝড়, গতবারে আমফান বলুন বা তার আগেও যেটা গেল সেটা বলুন, আইলা বলুন, তো যেন এই সময়ে অতি সাম্প্রতিক সময়ে বারবার যেন আসছে, তাই কি না? মানে
অবশ্যই
এটা তো আগে ছিল না, প্রকৃতি এখন চেঞ্জ হচ্ছে, পরিবর্তন করছে
অবশ্যই
নিজেকে।
অবশ্যই অবশ্যই অবশ্যই
সুন্দরবন অঞ্চলে যে সমস্ত মানুষজন আমরা আছি, তারা কিন্তু ম্যানগ্রোভ অরণ্যটা কিভাবে বাঁচাতে পারি সেদিকে কিন্তু নজর দিতে হয় বেশি করে। বিজ্ঞানীরা বারবার
অবশ্যই অবশ্যই
বলছেন।
তো এই এই এই
হ্যাঁ
প্রসঙ্গে জাস্ট আমি
হ্যাঁ
আমি
হ্যাঁ
আমি একটা
একটু
কথা বলে
যদি
নিয়ে
বলেন।
বলতে
হ্যাঁ
যে
হ্যাঁ
প্রসঙ্গে একটা জিনিস বলি, যে আমার আমার যেটা মনে হচ্ছে কাকদ্বীপে থেকে,
হুম
যে এই বিগত যে আমফান গেল
হুম
বা তার আগে যে আইলা গেল, আইলাতে অবশ্যই ক্ষয়ক্ষতি অনেক হয়েছিল মাজল ঢুকে,
হুম
কিন্তু এবারে যে ইয়াস ঘূর্ণিঝড় তাতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আমার মনে হয় অনেক অনেক বেশি এই তিনটে জেলায়। কারণ এই তিনটে জেলায় কি হয়েছে, ব্যাপকভাবে নোনা জল কিন্তু ঢুকে গেছে এবং ঢুকে যে তাদের যে সবজি চাষ বলুন বা আগামী এবছরে তারা যে ধান চাষ করতে পারবে কিনা, কারণ এই অঞ্চলের মানুষদের একটা তো প্রধান জিনিস হচ্ছে বর্ষার ধান চাষ,
হুম
সেটাও করতে পারবে বলে মনে হয় না, কারণ তারা জল চাষের জমি সব নোনা জলে প্লাবিত হয়ে গেছে এবং তো মাছের কথা তো আলোচনা করলাম।
হুম
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয়েছে যে এই আমাদের ইয়াস ঝড়ে, ঝড়ের বলবো না, ইয়াস ঝড়ের ফলে উদ্ভূত যে কোটালের যে জলোচ্ছ্বাস, তার
হুম
ফলে কিন্তু ব্যাপকভাবে এই তিনটে জেলায় কিন্তু ক্ষতি হয়েছে। এবং আরেকটা কথা যেটা হচ্ছে যে আমাদের যেটা বললেন যে ম্যানগ্রোভ,
হুম
আমাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু আরো জোর দিতে হবে। আমরা দেখছি কি যে আজকে প্রাকৃতিক প্রাকৃতিক যে পরিবর্তন, এবং আমরা জানি বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমাদের গ্লোবাল টেম্পারেচার হচ্ছে, এবং তার ফলে সি লেভেল কিন্তু আস্তে আস্তে, সমুদ্রের যে লেভেল সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে।
হুম
এবং
হুম
আমরা দেখেছি যে এই ধরনের বিপর্যয় কিন্তু আগে হতো কিন্তু কম হতো, এবং আজকে আমাদের যারা পুরোনো দিনের লোক আছেন তারা কিন্তু সবসময় বলছেন যে সমুদ্র যেন আরো 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 উঁচু খুলে ফেপে যাচ্ছে, সমুদ্র যেন আরো উঁচু হয়ে যাচ্ছে। আর আমাদের সুন্দরবনের অবস্থান হচ্ছে সমুদ্র উঁচু আর তার মাঝে বাঁধ দিয়ে ঘেরা ছোট ছোট গ্রাম, গ্রামগুলো নিচু, কাজেই বুঝতেই পারছেন যে এখানে বাঁধের কত গুরুত্ব। বাঁধ ভেঙে গেলে কিন্তু সমুদ্রের জল কিন্তু নোনা জল কিন্তু পুরো গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে। কাজেই আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে যে এই বাঁধে কিন্তু যতটা সম্ভব আমাদের প্ল্যান্টেশন করতে হবে, ম্যানগ্রোভ লাগাতে হবে, বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ, কারণ আমরাও জানি ম্যানগ্রোভের ক্ষেত্রে সব ম্যানগ্রোভ সব জায়গায় হয় না, কোথাও সুন্দরী হয় যেখানে কম নোনা জল, কোথাও গেরুন গেওয়া গড়ান। তো সেই সেই ব্যাপারে যারা বিশেষ বিশেষ বিশেষজ্ঞ আছেন আমাদের যে মানে উদ্ভিদ যে
পরিবেশ
ডিপার্টমেন্ট
বিজ্ঞানীরা
আছে,
আছেন। হ্যাঁ
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 ও পরিবেশ বিজ্ঞানী, তার সঙ্গে কথা বলে কিন্তু আমাদের
হুম হুম
ব্যাপকভাবে এই সুন্দরবনের নদী বাঁধে কিন্তু আমাদের কিন্তু
হুম
ম্যানগ্রোভ প্ল্যান্টেশন
হুম
করতে হবে, খুব জরুরি।
হুম
কারণ আগামী দিনে আমরা হয়তো প্রতি বছরই এরকম একটা দুটো করে হয়তো প্রাকৃতিক বিপর্যয়
হুম
দেখবো,
হুম হুম
এবং এই বিপর্যয়কে যদি আটকানো না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু সুন্দরবনে মানুষের পক্ষে সুন্দরবন বসবাসের কিন্তু অযোগ্য হয়ে যাবে।
এই পরিবেশকে বাঁচানো কিভাবে সম্ভব তা নিয়েও আমাদের অনুষ্ঠান প্রচার হয়েছে, সেটাও
হুম হুম
আমাদের শ্রোতা বন্ধুরা শুনেছেন। তো অনেকখানি আশার আলো নিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে।
ওকে, ধন্যবাদ ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলছিলাম উপকূলবর্তী অঞ্চলে মৎস্য ও চিংড়ি চাষীদের ঘুরে দাঁড়ানোর কথা এই বিষয় নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে অবস্থিত কাকদ্বীপ রিসার্চ সেন্টার এখানকার প্রধান বৈজ্ঞানিক ডক্টর তাপস কুমার ঘোষাল। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।